শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশ্বিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, গত দুই পর্বে আমরা সূরা আল আসর নিয়ে আলোচনা করছিলাম। সূরা আল আসর নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এই পর্বে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা ছাড়া যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে হক ও সবরের বিষয়ে উৎসাহিত করে। এখানে প্রশ্ন আসতে পারে, কেন সূরাতে প্রথমে সর্বজনীন ঘোষণার পর একটি গ্রুপকে নির্দিষ্ট করা হয়েছে? লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিভাবে প্রথমে সর্বজনীন ঘোষণা করেছেন যে প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছে, আর তারপর তিনি এর ব্যতিক্রম উল্লেখ করেছেন। ইল্লা হচ্ছে ব্যতিক্রম। আয়াতটি কেন এভাবে নাজিল করা হলো, কেন শুরুতে সবাইকে সফল হিসেবে চিহ্নিত করে এরপর ব্যতিক্রম হিসেবে যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বলা হলো না? যেমন সবাই ক্ষতির মাঝে আছে কিন্তু তারা ব্যতীত, এভাবে না বলে কেন সবাই সফল হয়েছে কিন্তু তারা ব্যতীত এভাবে বলা হলো না? কারণ এই আয়াতটি মূলত ওই একই শিক্ষার পুনরাবৃত্তি করছে যে অধিকাংশরা সাধারণত নিন্দিত, অধিকাংশ মানুষ সত্য পথ থেকে বিচ্যুত হবার কারণে কথাটি এভাবে বলা হয়েছে। এর আগের একটি ক্লাসে আমরা কুরআনের বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছিলাম যেখানে সংখ্যাগরিষ্ঠদের নিন্দা করা হয়েছে এবং বলা হয়েছে খুব সামান্য সংখ্যক মানুষই হকের উপরে থাকে, আর কুরআনে এই অল্প সংখ্যক মানুষই কিন্তু প্রশংসিত হয়েছে। সূরা আল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। সূরা ইউসুফে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আপনি যতই ইচ্ছে করেন না কেন অধিকাংশ লোক মুমিন নয়। এটাই সত্য, এটাই বাস্তবতা। কুরআন আল খালিক, আল্লাহর কালাম, নিঃসন্দেহে আল্লাহ যা বলেছেন তাই সত্য। এই বিশ্বে সর্বমোট প্রায় 700 কোটি লোক আছে, এদের মধ্যে মুসলিম আছে প্রায় 160 কোটির মতো। আবার আপনাকে এদের মাঝ থেকেও ছাঁটাই করতে হবে, যারা কখনোই সালাত আদায় করে না, যারা বড় ধরনের আকিদাগত ভ্রান্তিতে আছে যেমন শিরকে লিপ্ত, এদের আপনাকে বাদ দিতে হবে, শিয়াদের বাদ দিতে হবে। এভাবে বাদ দিতে দিতে দেখুন কতজন বাকি থাকে। যদি অধিকাংশ মানুষ ক্ষুধার্ত এবং অল্প সংখ্যক লোক এর ব্যতিক্রম হয় তাহলে আরবি ভাষাশৈলী অনুযায়ী বলা হয় সবাই ক্ষুধার্ত তারা ব্যতীত, আন্নাসু জাউ ইল্লা। যদি মাত্র 3-4 জন ছাড়া বাকি সবাই আপনার বিয়ের নিমন্ত্রণ কবুল করে তাহলে আপনি বলবেন, আন্নাসু আতাউ ইল্লা, লোকেরা আমার বিয়ের অনুষ্ঠানে এসেছে তারা ব্যতীত, অর্থাৎ অধিকাংশই এসেছে। আর যদি অধিকাংশ ব্যক্তি অনুপস্থিত থাকে তাহলে কথাটা উল্টে যাবে, তখন আপনি বলবেন, লাম ইয়াতি ইল্লা, অর্থাৎ কেউ আমার বিয়েতে আসেনি তারা ব্যতীত। এটাই আরবি ব্যাকরণের সঠিক নিয়ম। আগে আপনি সংখ্যাগরিষ্ঠদের কথা বলবেন আর তারপর ব্যতিক্রম উল্লেখ করবেন। ইল্লাল্লাযীনা আমানু, এখানে ইল্লা দিয়ে বোঝানো হচ্ছে সংখ্যাগরিষ্ঠরাই ক্ষতিগ্রস্ত। এর আগে আমরা কোরআনের যেসব আয়াত উল্লেখ করেছি সেগুলোর বক্তব্যের সাথে এই কথা সামঞ্জস্যপূর্ণ। লক্ষ্য করুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ক্ষতিগ্রস্ত হবার কারণ উল্লেখ করেননি। আল্লাহ মানব জাতির ক্ষতিগ্রস্ত হবার কথা জানিয়েছেন কিন্তু তিনি এর কোনো কারণ জানাননি। ক্ষতিগ্রস্ত হবার কারণ হিসেবে তিনি মদ, প্রতারণা, জিনা ইত্যাদি অগণিত সমস্যা চিহ্নিত করেননি, বিস্তারিত কোনো ব্যাখ্যাও তিনি দেননি। আল্লাহ বলতে পারতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাযীনা আশরাকু ওয়া জানাউ ওয়া কাতালু ওয়া নাহাবু। কালের শপথ, নিশ্চয়ই যারা শিরক করেছে, ব্যভিচার করেছে, হত্যা করেছে অথবা ডাকাতি করেছে তারা চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্তদের বৈশিষ্ট্যগুলো বলতে পারতেন, তা না করে তিনি আমাদের মুক্তিপ্রাপ্ত ও বিজয়ীদের বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিলেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ক্ষতির স্বরূপ বলার পরিবর্তে বিজয়ীদের বৈশিষ্ট্য ও তাদের অনুসৃত পথের কথা তিনি বলেছেন। কেন? কারণ ক্ষতিগ্রস্ত ও তাদের ভুলের ব্যাপারে কথার শেষ নেই। এদের ধরন ও চারিত্রিক বৈশিষ্ট্য অগণিত, ক্ষতিগ্রস্ত হবার কারণ অসংখ্য, কিন্তু বিজয় ও সফলতা অর্জনকারীদের জন্য দিক নির্দেশনা খুবই সহজ সরল। দিক নির্দেশনা মেনে চলার ব্যাপারটিও জটিলতামুক্ত, অত্যন্ত সরল। এই বৈশিষ্ট্যগুলো তাহলে কি? এর আগের 26টি দার্সে যে 4টি বুনিয়াদী বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলোই সেই বৈশিষ্ট্য। এ কারণেই কুরআনের বহু আয়াত, এমনকি কিছু হাদিসেও সিরাতুল মুস্তাকিম বা সরল পথকে একক অনন্য বলা হয়েছে। সিরাতুল মুস্তাকিম সবসময় এক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে, অন্যান্য পথের বেলায় বহু বচন এসেছে। যেমন সুরা আল আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, নিশ্চয়ই এই হচ্ছে আমার সরল পথ, অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না। এখানে সিরাতি আমার পথ হলো এক বচন, অর্থাৎ একটি মাত্রই সরল পথ। অন্যদিকে সুবুল হচ্ছে বহু বচন। দেখুন, কুরআনে সঠিক পথের বেলায় এক বচন আর ভ্রান্ত পথের বেলায়, গোমরাহির রাস্তার বেলায় বহু বচনের ব্যবহার এসেছে। আসলে ঈমান ইলম থেকে উচ্চারিত হয়। উসুল আস সালাসার লেখক যে 4টি বুনিয়াদী বিষয়ের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে প্রথমটি ছিল ইলম। তিনি বলেছেন, প্রথম মূলনীতি হল জানা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দীন ইসলাম সম্পর্কে জানা। আপনি এসব বিষয়ে জানবেন যাতে আপনি ঈমান আনতে পারেন। ইলম আপনাকে আল্লাহ, রাসূল, কুরআন ও ফেরেশতাদের প্রতি ঈমান আনা শেখাবে। এর আগে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে বিষয়টা অনেকের মনে প্রশ্ন জাগাতে পারে তা হল, উসুল আস সালাসার লেখক মূলনীতি হিসেবে ইলমের কথা বলেছেন, আল্লাহ, রাসূল ও দীনের ইলম হাসিল করাকে লেখক মূলনীতি হিসেবে দাবি করেছেন। আবার আমরা এখন দেখতে পাচ্ছি সূরা আল আসরে ঈমানের কথা বলা হয়েছে। এর কারণ হলো, ঈমান পাবার একমাত্র পথ হলো ইলম। তাই লেখক ইলমের মাধ্যমেই ঈমানকেই মূলনীতি হিসেবে দেখাতে চেয়েছেন। ইলম ছাড়া কি খাঁটি ঈমান সম্ভব? কখনোই না। ঈমান হলো ইলমের শাখা, আর এ থেকেই এটি উচ্চারিত হয়। তাই লেখক প্রথম মূলনীতি হিসেবে এই ইলমকেই গ্রহণ করেছেন। লক্ষ্য করুন, তিনি ইলমকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। ইলমকে তিনি আল্লাহ, রাসূল ও দীন, এ তিনটির মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। এই বিষয়গুলোর ব্যাপারে জানা ছাড়া, ইলম ছাড়া ঈমান থাকতে পারে না। গাছ ছাড়া কি তার ফল পাওয়া সম্ভব? ইলম হচ্ছে গাছ আর ঈমান হলো তার ফল। কাজেই লেখক যখন বলছেন ইলম হলো আল্লাহ, রাসূল ও দীনের ব্যাপারে জানা ও জ্ঞান অর্জন, তখন তিনি এই সূরা আসরের এই আয়াতে যেই ঈমানের কথা বলা হচ্ছে সেটি বোঝাচ্ছেন। কারণ এই ইলমের উদ্দেশ্য হলো আল্লাহ, তার রাসূল ও দীনের উপর ঈমান আনা। আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন, আল্লাহ কেন সবিস্তারে ঈমানের আলোচনা করলেন না? কিসের কিসের উপর ঈমান আনতে হবে সূরা আল আসরে কেন সেগুলো বলে দেওয়া হলো না? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এটুকু বলেই তিনি শেষ করেছেন। বিস্তারিতভাবে ঈমানের শাখাগুলোর ব্যাপারে তিনি এখানে বলেননি। কেন? এ ব্যাপারে আমি তিনটি বিষয় উল্লেখ করতে চাই। আল্লাহ এই আয়াতে ঈমান নিয়ে বিশদ আলোচনা করেননি কারণ, এক, এটি স্পষ্ট; দুই, এটি জ্ঞাত; এবং তিন, ঈমান কি তা নিয়ে কুরআন ও হাদিসে অনেক আলোচনা এসেছে যা থেকে স্পষ্টভাবে এই প্রশ্নের জবাব পাওয়া যায়। যেমন ধরুন, আমার একটি গাড়ি আছে, আমি আর আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছি, আমি চালাচ্ছি, আপনি পাশে বসে আছেন। চলার পথে এক জায়গায় থেমে আপনাকে গাড়ির চাবি দিয়ে আমি বললাম, এখন আপনি চালান। আমি আপনাকে কোন গাড়ি চালাতে বলছি সেটা কীরকম দেখতে, গাড়ির রং, মডেল, লাইসেন্স প্লেট নাম্বার সহ আপনাকে এত বিস্তারিত কিছু বলার দরকার নেই। মাত্রই আপনি আমার সাথে গাড়িতে বসেছিলেন, কোন গাড়ির কথা বলা হচ্ছে সেটি আপনি জানেন। তাই শুধু এটুকুই বলা যথেষ্ট যে আপনি আমার গাড়িটি চালান। ঈমানের ব্যাপারটিও ঠিক তাই। ঈমান নিয়ে এই আয়াতে বিস্তারিত আলোচনা না আসার আরেকটি দিক হলো, এর মাধ্যমে যা কিছু বিশ্বাস করা আবশ্যক তার সব কিছুকেই বোঝানো হয়েছে। যেহেতু এই আয়াতে আল্লাহ ঈমানকে সীমাবদ্ধ করে দেননি, তাই এর অর্থের ব্যাপকতা লাভ করেছে। আল্লাহ, আসমানি কিতাব, ফেরেশতা, রাসূলগণ, কদর এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ ঈমানের সব দিক এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তিন নম্বর পয়েন্ট হলো, ঈমানকে সীমাবদ্ধ না করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকামের উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং সব ধরনের অলীক, অবাস্তব রূপকথা, কাহিনী ও কুসংস্কার থেকে বেঁচে থাকা। আপনারা দেখবেন, কুরআন ও সহি হাদিস থেকে আখিরাত কবর সম্পর্কে আমরা এমন কিছু ধারণা পাই যা হৃদয়কে ভয়ে প্রকম্পিত করে ফেলে, আতঙ্কে অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়। অথচ এমন লোক আছে যাদের ওপর এগুলোর কোনো প্রতিক্রিয়াই হয় না। কারণ তাদের অন্তরে ঈমান পূর্ণভাবে গাঁথেনি এবং তাদের কুরআনের বুঝেও যথেষ্ট ঘাটতি আছে। কিন্তু এদের মাঝেই আবার আপনি এমন অনেককে পাবেন, এমন অনেক মনগড়া কাহিনীর প্রচলন দেখতে পাবেন যেগুলো শোনা মাত্রই আপনি বুঝতে পারবেন এগুলো বানোয়াট, মিথ্যা। যেমন এক লোককে কবর দেয়া হলো, যে লোক তাকে দাফন করেছিল ভুলক্রমে তার মানিব্যাগ কবরের ভিতরে পড়ে গেল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তার সেই হারানো মানিব্যাগের কথা মনে পড়ল। রাতেই সে মাটি খুঁড়ে মানিব্যাগ বের করে আনার জন্য কবরস্থানে রওনা করল। তারপর সে গিয়ে দেখল কবরের মধ্যে লাশটি পুড়ে কয়লার মতো হয়ে গেছে, আর এটা কেবল ওই একজন লোকই দেখেছে, আর কেউ দেখেনি। তারপর গল্পের একদম শেষে লেখা থাকবে যে এই গল্প আপনি যদি দশজন লোকের কাছে না পাঠান তাহলে আপনি কিংবা আপনার পরিবারের কেউ মারা যাবে। মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে ঈমান আনতে বলছেন তখন তিনি তার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনের কথা বলছেন, তার নাজিলকৃত দিক নির্দেশনার উপর ঈমান আনতে বলছেন। ইসলাম আপনাকে কল্পকাহিনী বিশ্বাস করতে বলে না। ইসলাম বলে না যে আপনি যা শুনবেন তাই বিশ্বাস করবেন, বরং ঈমানের প্রশ্নে মুমিনকে সবসময় বুদ্ধিমত্তার অধিকারী, বিচক্ষণ ও প্রাজ্ঞ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আল ইসরা ওয়াল মিরাজের রাতের পরের ঘটনা। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়নি। কুরাইশের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বলতে শুরু করল, হে আবু বকর, শুনেছো নাকি? তোমার সাথী তো বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে আল আকসায় চলে গেছে, তারপর সাত আসমান ভ্রমণ করে এক রাতের মধ্যেই ফিরে এসেছে, এ কথা কি তোমার বিশ্বাস হয়? এই সেই ব্যক্তি যাকে আস-সিদ্দিক উপাধি দেয়া হয়েছিল। তিনি এই আয়াতে বর্ণিত মুমিনদের অন্তর্ভুক্ত। তিনি হিদায়তের উপর ছিলেন, কল্পকাহিনীতে বিশ্বাসী তিনি ছিলেন না। তিনি খুব অল্প কথায় স্পষ্টভাবে উত্তর দিলেন এবং আমাদের জন্য একটি মূল্যবান মূলনীতির দৃষ্টান্ত সৃষ্টি করলেন। তিনি বললেন, ইনকানা কালা ফাকাদ সাদাক, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে থাকেন তবে অবশ্যই তিনি সত্য বলেছেন। অর্থাৎ তোমাদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু যদি আসলেই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তবে এই ঘটনা সত্য। কোনো বিষয় যদি কুরআন বা সহিহ হাদিসে এসে থাকে তবে সেটা আপনার মনোপুত হোক বা না হোক, অন্তরে বসুক কিংবা না বসুক, এতে কিচ্ছু আসে যায় না, সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে। তবে যা শুনবেন তাই বিশ্বাস করে বসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, এটি হলো সাফল্য অর্জনকারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য ছিল ঈমান আনা, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নেক আমল। আল্লাহ তাআলা কুরআনে মোট 51টি আয়াতে ঈমান ও নেক আমলকে সরাসরি সংযুক্ত করেছেন। ঈমান থাকতে হলে আমল ও আচরণ থাকতেই হবে। লক্ষ্য করুন কিভাবে ঈমানের ক্ষেত্রে প্রথমে ইলম ও তারপর আমলের কথা আসছে। ঈমান ছাড়া কোনো নেক আমল করা সম্ভব না, আর ঈমানের জন্য প্রয়োজন ইলম। সুতরাং প্রথমে হলো ইলম, তারপর ঈমান, আর এর পরের ধাপ হলো আমল। এ থেকেই প্রমাণিত হয় যে আমল ব্যতীত কোনো ঈমান নেই। যাদের কাজকর্ম ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক তারা সবসময় বলে বেড়ায় আমাদের অন্তরে ঈমান আছে। আমানু ওয়া আমিলুস সালিহাতকে 51 বার একসাথে উল্লেখ করার মাধ্যমে কুরআন এই ধরনের লোকদের মিথ্যাবাদী বলে ঘোষণা দিচ্ছে। আমি সেই ব্যক্তির কথা বলছি না যে জোহরের সময় শাহাদা পাঠ করল আর আসরের আগেই মারা গেল। এই ব্যক্তি তো ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলার সুযোগই পাননি। মুসলিম হওয়া থেকে মৃত্যু এই সময়টুকুতে কোনো ফরজ আমলের সময় তার সামনে আসেনি। এমন ব্যতিক্রমধর্মী ঘটনাগুলোর কথা আমি বলছি না, আমি বরং ওইসব প্রতারকদের কথা বলছি যারা কোনো আমল ছাড়াই দীর্ঘ জীবন অতিবাহিত করে, আর তাদেরকে এ নিয়ে কিছু বলতে গেলে জবাব দেয়, আমার তো অন্তরে ঈমান আছে। ঈমান হলো অন্তরের সেই চারাগাছ যা থেকে ফুল প্রস্ফুটিত হয়। যদি আপনি চারাগাছে নিয়মিত পানি না দেন, যত্ন না করেন, চারাগাছ যদি প্রয়োজনীয় পুষ্টি ও পরিচর্যা না পায় তাহলে একদিন তা মারা যাবে। কাজেই আপনি যদি লম্বা সময় আপনার ঈমানকে কোনো আমল ছাড়াই ফেলে রাখেন, যত্ন না করেন, তবে আপনার ঈমানও মরে যাবে আর এর কোনো উপকারিতা থাকবে না। অন্তরের ঈমানকে বাঁচিয়ে রাখতে হলে আপনার অবশ্যই আমল করতে হবে। ঈমান হলো প্রাণের স্পন্দন আর আমল হলো দেহের সঞ্জীবনী। কোনো একটা কিছুর ভেতরের জিনিস মৃত কিন্তু বাহ্যিকভাবে জীবিত এমন কি কখনো হয়, কিংবা এর বিপরীত? আর যদি আসলেই কারো মধ্যে এমন ঘটে তবে সেটা হবে সাময়িক, কারণ একসময় একটির অনুপস্থিতি অন্যটিরও মৃত্যুর কারণ হবে। যারা নিজেদের ঈমানদার দাবি করে কিন্তু সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর আমল না করেই কাটিয়ে দেয়, তাদের বৈশিষ্ট্য হলো শয়তান, কুফফার কুরাইশ, এমনকি ফিরাউনের মতো। আল্লাহ তাআলা সূরা আন-নামলের এই আয়াতে কি বলেছেন দেখুন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকনাতহা আনফুসুহুম যুলমাউ ওয়া উলুয়া, তারা অন্যায় ও অহংকার ভরে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাফিরদের কথা বলছেন, তারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত যদিও তাদের অন্তরে তারা এগুলোকে সত্য হিসেবে জানত। অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভেতরে ভেতরে ঠিকই তারা বিশ্বাস করত, তাদের অন্তরে ঈমান ছিল কিন্তু আমলের মাধ্যমে তারা আল্লাহর আয়াতের বিরোধিতা করেছিল, আর এ কারণেই তাদেরকে কাফির ঘোষণা করা হয়েছে। যারা কোনো আমল ছাড়া ঈমানের দাবি করে তারা হলো নদী গর্ভে বিলীন ফিরআউনের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ অন্তরের গভীরতা ফিরআউনও আল্লাহর উপর বিশ্বাস করত। ফিরআউনের পরিবর্তনের দিকে লক্ষ্য করুন, এই ফিরআউনই বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আবার জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হয়ে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে বলেছিল আমি মুসার রবের উপর ঈমান আনলাম। অন্তিম মুহূর্তে সবার অন্তরের সত্য প্রকাশিত হয়। 50 বছর কিংবা আরও বেশি সময় ধরে আল্লাহর নাফরমানি করে বেড়ানো লোক ক্যান্সারে আক্রান্ত হয়, যখন নিশ্চিত মৃত্যুর কথা তাকে জানানো হয় ঠিক সেই মুহূর্তে সে আল্লাহর দিকে ফিরে আসে। আমি এমন এক লোকের কথা জানি যার মুখে সব সময় মহান আল্লাহর ব্যাপারে গালিগালাজ আর অভিশাপ লেগে থাকত। হঠাৎ তীব্র অসুস্থ হয়ে যন্ত্রণা নিয়ে সে হাসপাতালে ভর্তি হলো। এখন এই উদ্ধত জালিম যে আল্লাহকে নিয়ে গালিগালাজ করত, সে তার পরিবারের সদস্যদের কাছ থেকে সালাত আদায়ের নিয়মকানুন জানতে চায়, তাদের হক নষ্ট করার কারণে ক্ষমা চেয়ে কাকুতিমিনতি করে। অসুস্থতা কিংবা বিপর্যয়ের পরেই কেন এমন হয়? অসুস্থ হবার পরেই বুঝি সত্যের ব্যাপারে একজন মানুষের এমন আকস্মিক ও ব্যাপক উপলব্ধি হয়? নাকি এই উপলব্ধি এতদিন তার অন্তরেই লুকিয়েছিল, বিপদ কেবল এর উপর জমে থাকা ধুলোবালি সরিয়ে দিয়েছে? সাধারণত এমন আকস্মিক ও বিরাট পরিবর্তনের পেছনে মূল কারণ হল এ সত্য তাদের অন্তরেই ছিল কিন্তু তারা একে কবর দিয়ে রেখেছিল। একটা লাল গালিচার কথা কল্পনা করুন, বছরের পর বছর ধুলো ময়লা জমে একসময় এর রঙই বদলে যায়, কিন্তু একটি লাঠি দিয়ে যখন আপনি এর উপর আঘাত করা শুরু করবেন তখন দেখবেন ধুলোবালি উঠতে শুরু করেছে আর দীর্ঘদিনের চাপা পড়া লাল রং আবারও ফুটে উঠছে। বিপর্যয় হলো এই লাঠির আঘাতের মতো। কুফফারদের অধিকাংশই সত্য জানে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়াস্তাইকনাথা, তারা সত্য অবগত আছে, তারা অন্তরে নিশ্চিতভাবে সত্যকে চেনে, কিন্তু এটা তাদের কোনোই কাজে আসে না, কেননা তারা একে জবান ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করে না। ফিরআউনের অন্তরে সত্য লুকায়িত ছিল কিন্তু এ বিশ্বাসের সাথে আমল না থাকার কারণে তার এই বিশ্বাস কোনোই কাজে আসেনি। বস্তুত তাদের আমল ছিল তাদের অন্তরের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। সার কথা হলো, ঈমানের জন্য অন্তরের ঈমানের সাথে বাহ্যিক ঈমানও যুক্ত হতে হবে, আর বাহ্যিক ঈমান হলো আমল। কেউ যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন, দীর্ঘ সময় ব্যাপী সে যদি কোনো আমল না করে তবে সে মুমিন না। আচ্ছা বলুন তো, আপনি কি কোনো মানুষের ব্যাপারে কেবল অন্তরের বিষয়ের উপর সন্তুষ্ট হবেন? ব্যবসার ক্ষেত্রে কি আপনি শুধু অন্তরের চুক্তি মেনে নেবেন যদি আমলে এর কোনো ছাপ না থাকে? আপনি শুধু অন্তরের ভালোবাসাই সন্তুষ্ট হবেন যদি আমল তার বিপরীত হয়? যদি দুনিয়াবী বিষয়ে কেবল অন্তরের অবস্থাকে আপনি গ্রহণ না করেন তাহলে আখিরাতের বেলায় আপনি তা কিভাবে আশা করেন? কোনো স্বামী যদি দিন রাত তার স্ত্রীকে ভালোবাসার কথা বলে কিন্তু তার কাজে এর কোনো ছাপই না থাকে, যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ না দেয়, সন্তানদের খাবার পোশাক পড়াশোনা কোনো কিছুর খরচ না দেয়, সাংসারিক কোনো কাজে সহযোগিতা না করে কিন্তু সারা দিন সোফায় বসে বসে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হবে? এমন অবস্থায় স্ত্রীর কমন কথা কি হয়? তুমি যদি আসলেই ভালোবাসতে তাহলে তো তোমার আচরণে সেটা প্রকাশ পেত, আর তারপর সে শাইকের কাছে গিয়ে খোলার জন্য আবেদন করবে। স্কুল কলেজ কিংবা অফিসে যখন আপনি ভালো করবেন আপনার শিক্ষক বা বস আপনাকে পছন্দ করবে, তার আচরণ তার কথায় আপনার প্রতি তার পছন্দের ছাপ থাকবে, সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনাকে ভালোবাসবে। আমি যদি আসলেই ভালো হয়ে থাকি তবে সেটা প্রকাশ করা হোক, এটা আমরা সবাই চাই। যদি আমি ভালো হয়ে থাকি তবে আমার মূল্যায়ন কোথায়, আমার এ প্লাস কোথায়, কোথায় আমার প্রমোশন ইনক্রিমেন্ট কোথায়? আমল ছাড়া ঈমানের বিপরীত হলো ঈমানবিহীন আমল। অন্তরের ঈমান না এনেই আমল করা, এটিও অত্যন্ত বিপজ্জনক। আমলের সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় যখন বাহ্যিক আমল অন্তরের ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ হয়। যাদের আমল ইমানবিহীন, তাদের বৈশিষ্ট্য মুনাফিক বা বহুরূপীদের সাথে সাদৃশ্যপূর্ণ। আপনি দেখবেন এমন লোকদেরই ইমানে ধস নামে, তারাই অধঃপতনের শিকার হয়। এরাই নিজেদের অবস্থান সম্পূর্ণ পাল্টে ফেলে। বাইরে থেকে দেখলে এসব লোকদের খুব ধর্মপ্রাণ মুসলিম মনে হবে, কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন সে পুরোপুরি বদলে গেছে, একেবারে উল্টো আচরণ করতে শুরু করে দিয়েছে। এই মানুষগুলোর আমল থাকলেও বাইরের সেই রূপ ছিল অন্তঃসার শূন্য। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আসলে উদাহরণের মাধ্যমে সহজে এই ব্যাপারগুলো বোঝা যায়, তাই প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। গত শতাব্দীর শুরুর দিকের কথা, আবদুল্লাহ আল কাসেমি নামে এক লোক ছিল যার জন্ম ছিল সৌদিতে, কিন্তু এক পর্যায়ে সে স্বেচ্ছা নির্বাসনে মিশর চলে যায়। আল কাসেমি বেঁচে ছিল 1907 সাল থেকে 1996 সাল পর্যন্ত। গত শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ও ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সমর্থনে এবং বিভিন্ন বাতিল ফিরকা ও নাস্তিক্যবাদ ইত্যাদির বিরুদ্ধে এই আল কাসেমি অনেকগুলো বই লিখেছিল। তার গভীর জ্ঞান ও তার ইসলামের খেদমতের অবদানের প্রশংসা করে আব্দুল জাহিদ আবু সাম রাহিমাহুল্লাহ, যিনি হারাম শরীফের একজন ইমাম, 1952 সালে তিনি ইন্তেকাল করেন, তিনি একটি কবিতা পর্যন্ত লিখেছিলেন। আবদুল্লাহ আল কাসেমি অনেকগুলো বই লিখেছিল। তার বেশ কিছু বই আমি নিজেও পড়েছি এবং আসলেই তার প্রথম দিকের বইগুলো পড়লে আপনি উপকৃত হবেন। যেমন তার সবচেয়ে জনপ্রিয় বই আসিরাউ বাইনাল ইসলামী ওয়াল ওয়াসানিয়া। তার আরেকটি বই হলো আল বুরুকুন নাজদিয়া, যারা দাবি করে সৃষ্টির সাথেও সাফায়াত আছে, এই বইটি তাদের দাবি নিয়ে। মূলত এখানে শিরকে আকবর নিয়েও আলোচনা করা হয়েছে। তার আরেকটি বিখ্যাত বই হলো মুশকিলাতুল আহাদিসিন নাবাউইয়াতি ওয়া বায়ানুহা। এই বইতে অত্যন্ত সুন্দরভাবে সে ওইসব নাস্তিকদের কথার খণ্ডন করেছে যারা দলিলের উপরে যুক্তিকে স্থান দিতে চায়। তার আরেকটি বইয়ের নাম আল ফাসলিল হাসিম বাইনাল ওয়াহাবিয়্যিন ওয়া মুখালিফিহিম। এছাড়াও শুয়ুখুল আজহার আস সাওরাতুল ওয়াহাবিয়্যা সহ তার লেখা আরও বেশ কিছু ভালো বই আছে। এই বইগুলোতে সে বিশুদ্ধ তাওহিদ ও এর অনুসারীদের পক্ষে লেখালেখি করেছে। তার আরেকটি বিখ্যাত বই হলো হায়াত মুহাম্মদ এবং এর একটি ব্যাখ্যা গ্রন্থ সে লিখেছিল। আপনারা যদি তার বইগুলো পড়তেন কিংবা তার সময় যদি আজকের মতো অডিও টেপ কিংবা ইউটিউব ভিডিও লেকচার থাকত, তাহলে আপনি মনে করতেন সে হলো সালাফদের পথের উপর থাকা ইমামদের মধ্যে অগ্রগণ্য একজন, যিনি শুধু সাধারণভাবে ইসলামের দাওয়া করছেন যে তা না, বরং তাওহীদের মৌলিক বিষয়গুলোর পক্ষে লড়াই করে চলেছেন। এই ছিল বাহ্যিক অবস্থা। আপাতভাবে তার ব্যাপারে এমনটাই মনে হচ্ছিল, কিন্তু আসলেই কি তাই? এই আবদুল্লাহ আল কাসেমি একসময় ঘোরতর নাস্তিক হয়ে যায়। প্রকৃতপক্ষে সে ছিল এমন একজন লোক যার বাহ্যিক আমলের সাথে তার অন্তরের অবস্থা মিলত না। আজকে যাদের দেখছেন এমন অনেক মূর্খের ব্যাপারটাও একই রকম। হয়তো এদের অবস্থা আল কাসেমির মতো এত গুরুতর না, তবে মৌলিকভাবে তাদের সমস্যা একই। যারা 15 বছর আগেও কুরআন হাদিস তাওহিদের বাণী ও সালাফদের বক্তব্য প্রচার করত, আচমকা তারা আজ মডার্নিস্ট হয়ে গেছে কিংবা মডার্নিস্ট হবার কিনারায় পৌঁছে গেছে। নুসুসের অনুসরণের বদলে আজ এরা রাজনৈতিক বিশ্লেষক বনে গেছে। কুরআন সুন্নাত দলিলের আলোকে বিশ্লেষণ না করে তারা CNN-এর জন কিংয়ের ভূমিকা গ্রহণ করেছে। এদের অনেকের বর্তমান কথাবার্তা ও লেখনী 15 বছর আগের অবস্থার সাথে সরাসরি সাংঘর্ষিক। পূর্ব পশ্চিমে সব জায়গায় আপনি এদের দেখতে পাবেন। আল কাসেমি যে একসময় কলম হাতে তাওহীদের পক্ষে লড়াই করত, সেই ঘোরতর নাস্তিকে পরিণত হয়েছিল। হ্যাঁ, বাকিদের অবস্থা আল কাসেমির মতো হয়তো অতটা চরম পর্যায়ে এখনও পৌঁছায়নি, কিন্তু আল কাসেমির সাথে এদের মৌলিক সাদৃশ্য বিদ্যমান, আর তা হলো এদের বাহ্যিক রূপের সাথে অন্তরের অবস্থা মেলে না। এই হলো তাদের সবার কমন সমস্যা। নাসআলুল্লাহ আল আফিয়া। আল কাসেমি নাস্তিক হয়ে যাবার পর তার ঘনিষ্ঠ কিছু বন্ধুর কাছ থেকে জানা যায়, যে সময়টাতে ইসলাম তাওহিদ ও বিশুদ্ধ আকীদার সমর্থনে বইগুলো সে লিখছিল, তখন বন্ধুদের সাথে একান্ত বৈঠকে এমন সব বিষয় নিয়ে সে বিতর্ক করত যা ছিল খুবই অস্বাভাবিক। তারা অবাক হয়ে ভাবতেন, এই লোক কীভাবে এসব কথা বলতে পারে। আল কাসেমির এক বন্ধু বলেছিলেন, আকীদা ও তাওহীদের পক্ষ নিয়ে বই লেখার সময় বন্ধুদের সাথে রাতের খাবার খেতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে সে এমন সব প্রশ্ন তুলত যা থেকে সংশয় ও সন্দেহ প্রকাশ পেত। আবার দিনের বেলায় আমি তাকে দেখতাম সহি মুসলিমের দার্স দিতে। তখন আমি ভাবতাম, গত রাত্রে সে যেটা বলেছে তা হয়তো শয়তানের ওয়াসওয়াসার কারণে, কারণ এটা কিভাবে সম্ভব যে গত রাতে যেই লোক আল্লাহর রাসূলের ব্যাপারে সংশয় ছিল, সেই আবার ভোরে উঠে মানুষকে সহি মুসলিমের দার্স দিচ্ছে। চিন্তা করে দেখুন, আমরা কিন্তু বাইরে থেকে এগুলো কিছুই জানতে পারিনি। আমরা কেবল তার বাহ্যিক অবস্থা দেখেছি, তার বইগুলো দেখেছি। তাওহীদের দিকে আহ্বানকারী থেকে ঘোরতর নাস্তিকে পরিণত হওয়া আল কাসিমি এবং তার মতো অন্যান্যদের মূল অসুখ হল তাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ অবস্থার অসামঞ্জস্যপূর্ণতা। তাদের বাইরের অবস্থার সাথে ভেতরের অবস্থা মেলে না, তাদের মধ্যে বাহ্যিক ও আভ্যন্তরীণ ইমানের সমন্বয় ছিল না, সমন্বয় ঘটেনি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই চাইবেন। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনের মালিক, আমার অন্তরকে আপনি আপনার দিনের উপর দৃঢ় ও অবিচল রাখুন। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার অন্তর ও আমলকে একই পথে চালনা করুন যাতে আমি তাওহীদের উপর অবিচল থাকতে পারি। আমালুস সালিহাত হলো নেক আমল, ইসলামের উপর আমল। এটা ক্ষতি থেকে পরিত্রাণ লাভকারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য। অন্তরের আভ্যন্তরীণ কর্ম এবং জিহ্বা, হাত ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংগঠিত বাহ্যিক কর্ম সব ধরনের আমল এর অন্তর্ভুক্ত। ফরজ, সুন্নাহ, আল্লাহর হক, বান্দার হক, সব ধরনের আমল এই আয়াতের অন্তর্ভুক্ত। এসব কিছুই আমালুস সালিহাতের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে হক ও সবরের ব্যাপারে উৎসাহিত করে। পরস্পরকে হক ও সবরের পরামর্শ দেয়া, এটা হলো চারটি মূলনীতির তৃতীয় ও চতুর্থ মূলনীতি। ইমান পাথর নয় যে হাজার হাজার বছর পরেও তা একই রকম থেকে যাবে। একটি পাথরের দিকে লক্ষ্য করুন, শত শত বছর ফেলে রাখলেও এতে কোনো পরিবর্তন আসে না। কিন্তু ইমান এমন না, যদি হতো তাহলে ভালোই হতো, কিন্তু বাস্তবতা হলো তা নয়। ইমান ওঠানামা করে, আর এই ওঠানামার পেছনে কিছু শক্তি বা নিয়ামক কাজ করে। এর পেছনে মূলত তিনটি বিষয় কাজ করে। প্রথমটি হলো আন-নাফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলেছেন, ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, নিশ্চয়ই মানুষের মন মন্দপ্রবণ। দ্বিতীয়টি হলো শায়াতিন আল ইনস, আর তৃতীয়টি হলো শায়াতিন আল জিন। কুরআনে এগুলোর কথা উল্লেখ করা হয়েছে, আপনার নাফস এবং মানুষ ও জিন জাতির শয়তানরা আপনার জন্য ওঁত পেতে বসে আছে। এগুলো বাইরে থেকে আপনার উপর প্রয়োগ করা হয়। কখনো এদের একটি আপনাকে আক্রমণ করে, কখনো দুটি একসাথে আক্রমণ করে, আবার কখনো তিনটি একসাথে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে, আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কখনো পূর্ণ শক্তিতে তারা আপনার উপর ঝাঁপিয়ে পড়ে, আবার কখনো বা হালকাভাবে শক্তি প্রয়োগ করে। তাহলে এই আক্রমণ প্রতিহত করার এবং এ থেকে বেঁচে থাকার উপায় কী? সত্য ও সবরের উপদেশ দেয়া। নাফসের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা এবং জিন ও মানুষের কাছ থেকে আসা হারাম কাজের প্ররোচনা নিয়ন্ত্রণ করতে আপনাকে আপনার মুসলিম ভাই বোনেরা সাহায্য করে। কিভাবে? আপনাকে সঠিক ও উত্তম নাসিহা করার মাধ্যমে। এজন্যই আপনার দরকার দিনী ভাইদের সাথে যুক্ত হয়ে একসাথে থাকা। কেননা একাকী মানুষ অত্যন্ত দুর্বল, সহজেই সে গলে যায়। আপনি যদি দশটি কাপের প্রতিটিতে একটি করে বরফের টুকরো রাখেন এবং অন্য একটি কাপে দশটি বরফের টুকরো একসাথে রাখেন, তাহলে কোন বরফগুলো আগে গলবে? যে টুকরোগুলো আলাদা আলাদা আছে সেগুলোই আগে গলে যাবে। প্রসঙ্গত এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আওসায়র পরিবর্তে তাওয়াসাও বললেন? এর কারণ হলো, এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন হক ও সবরের নসিহা এবং পরামর্শ দেওয়ার ব্যাপারটি কোনো এক শ্রেণীর মুসলিমদের জন্য নির্দিষ্ট করা হয়নি। যে কোনো মুসলিম এ কাজটি করতে পারে, এটি সব মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য। তাওয়াসাউ হলো দাওয়া। দাওয়া কারো ব্যক্তিগত সম্পত্তি কিংবা একচেটিয়া অধিকার না। যদি আওসাও বলা হতো, তাহলে হয়তো একটি নির্দিষ্ট শ্রেণীর সাথে একে সংযুক্ত করা যেত। কিন্তু যখন বলা হয়েছে তাওয়াসাও, এর মানে হলো এটা সবার জন্য উন্মুক্ত এবং সবার উপরই এই দায়িত্ব বর্তায়। দায়িত্বটি হলো অপরকে নসিহা করা এবং অন্যের নসিহা গ্রহণ করা। এটাই আওসাওয়ের পরিবর্তে তাওয়াসাও ব্যবহারের কারণ। এই ব্যাপারে সবার অবস্থান সমান, কেউ কারো চেয়ে উত্তম নন। কোনো শাইখি নসিহার অমুখাপেক্ষী নন, কোনো তালিবুল ইলম ও সাধারণ মানুষ সত্য ও সবরের ব্যাপারে নসিহার অমুখাপেক্ষী নন। এক্ষেত্রে সাধারণ মানুষ, তালিবুল ইলম, শাইখ ও ইমাম সবাই সমান। এখানে কোনো যাজকতন্ত্র বা পুরোহিততন্ত্র নেই, বরং আমরা সবাই এর অংশীদার। কিছু কিছু দেশে আলাদাভাবে দ্য এজেন্সি অব দ্য প্রোপাগেশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস নামে পৃথক সংস্থা থাকে। কিছু দেশ সৎ কাজের আদেশ ও দাওয়া কেবল এই সংস্থার জন্য নির্দিষ্ট করে দেয়। যদি আয়াতে আওসাও বলা হতো, তবে তাদের একাজের পক্ষে দলিল দেয়া যেত। কিন্তু তাওয়াসাও বলা মানে প্রত্যেক মুমিনকেই একে অপরকে উপদেশ দিতে হবে এবং গ্রহণ করতে হবে। আমরা সবাই এক্ষেত্রে সমান, এখানে একমুখী হবার কোনো সুযোগ নেই। শুধু নাসিহা দেব কিন্তু গ্রহণ করব না এমন করা যাবে না, প্রত্যেকেরই একসাথে দুটোই মেনে চলতে হবে। মুমিনদের মধ্যে মধ্যকার সম্পর্কের উদাহরণ হল দুটো হাতের মতো, যার একটি অপরটির ময়লা দূর করে। এক হাতের ময়লা দূর করতে গেলে অন্য হাতের সাহায্য লাগবেই, মুমিনরাও ঠিক তেমনই। আপনি যদি চান অন্যরা আপনার শিক্ষা ও নাসিহা গ্রহণ করুক, তাহলে আপনার নিজেকে দিয়েই শুরু করতে হবে। আপনি নিজেকে যাই মনে করেন না কেন, অন্যের উপদেশ গ্রহণের মানসিকতা আপনার থাকতে হবে, আপনার মধ্যে নাসিহা গ্রহণের মানসিকতা রাখতে হবে। শুরু করতে হবে এখান থেকেই। ওয়াল্লাহি আমরা কেউই নির্ভুল নই, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা আছে। এই উম্মা একটি দেহের মতো, আর আমাদের করণীয় হচ্ছে একে অপরের দুর্বলতা সংশোধনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। কেউ কেউ সংশয় সন্দেহে ভুগতে পারেন, একে বলা হয় শুভহাত। যেমন কোনো ব্যক্তি হয়তো আল্লাহর ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। আজকাল অনেকের ক্ষেত্রেই এটি দেখা যায়। অন্তরে শয়তানের ওয়াসওয়াসা এমন এক পর্যায়ে চলে যায় যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বের ব্যাপারেই সন্দিহান হয়ে পড়ে। একদিকে কিছু মানুষ যেমন শুভহাতে আক্রান্ত হয়, অপরদিকে এমন মুমিন থাকে যারা দৃঢ়তার সাথে শুভহাত দমন করতে পারে। আবার দেখা যায় অনেকে দৃঢ়তার সাথে প্রবৃত্তি বা শাহওয়াতের মোকাবেলা করতে পারেন না। নারী, বাদ্যযন্ত্র, এগুলো শাহওয়াতের উদাহরণ। শুভহাত মোকাবেলায় যিনি দৃঢ় হতে পারে যে তিনি শাহওয়াতের ক্ষেত্রে দুর্বল, যেমন তিনি সংশয়ে পড়েন না কিন্তু হয়তো হারাম জিনিস দেখার প্রতি সহজেই আকৃষ্ট হন। এসব ক্ষেত্রে এক ক্ষেত্রে শক্তিশালী মুমিন তার ওই ভাইকে সাহায্য করবে যে সেই ব্যাপারে দুর্বল। আপনি যদি শুভহাতের ব্যাপারে সুদৃঢ় হন, তাহলে আপনি ওই ভাইদের সাহায্য করুন যারা সংশয়ে আক্রান্ত হয়েছে। একইভাবে আপনি যদি শাহওয়াতের মোকাবেলায় শক্তিশালী হন, তাহলে আপনার ওই ভাইকে সাহায্য করুন যিনি কামনা বাসনার কাছে দুর্বল। ইমানের বৃক্ষ তরতাজা রাখতে পানি দিতে থাকতে হবে। পারস্পরিক নাসিহা মুমিনদের ইমানকে তাজা রাখে। আপনার ঘরের টেবিলটার কথাই ভাবুন। ধরুন আপনি এক কিংবা দু মাসের জন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলেন, কিংবা আপনি বাড়িতেই আছেন কিন্তু বেশ কিছুদিন একে ঝেড়ে মুছে পরিষ্কার করতে ভুলে গেলেন। তাহলে কি হবে? এক সময় তা ধুলোমলিন হয়ে যাবে। আমরা যখন একে অপরকে নাসিহা ও সৎ পরামর্শ দেই, তখন এটা আমাদের অন্তরের উপর জমা ধুলো ময়লাকে দূর করে দেয়। লক্ষ্য করুন, এই সুরাতে প্রথমে ঈমান অর্থাৎ আমানু ও আমল অর্থাৎ আমিলুস সালিহাতের বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ অনেকটা ব্যক্তিগত পর্যায়ের দায়িত্বের কথা এখানে বলা হয়েছে। কিন্তু যখন সুরাতে পরামর্শ দেওয়ার কথা এসেছে, তখন মুসলিম হিসেবে দলগত বা সামষ্টিক দায়িত্বের কথা বলা হচ্ছে, কারণ আমরা প্রত্যেক মুসলিম উম্মার একজন সদস্য। কাজেই এটি সামষ্টিক বা দলগতভাবে পুরো উম্মার দায়িত্ব। এসব কিছুই আমরা পাচ্ছি ওয়াতাওয়াসাউ বিল হাক্কের অর্থ থেকে। সুরা আল আসরের তৃতীয় যে মূলনীতি এসেছে, অর্থাৎ পরস্পরকে হকের নাসিহা করা, লেখক মূলত একে দাওয়া হিসেবে উল্লেখ করেছেন। হক শব্দটির মাধ্যমে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত ওয়াহিকে বোঝানো হচ্ছে। চতুর্থ ও সর্বশেষ মূলনীতি হল সাবর। এই সুরার অন্যান্য অমূল্য শিক্ষার পর এ থেকে পাওয়া সাবরের শিক্ষা হল অনেকটা বোনাস পুরস্কারের মতো। মূলত সম্পূর্ণ সুরাব্যাপী সাবরের শিক্ষা নিহিত। আপনি যদি সুরা আল আসরের অন্তর্নিহিত শিক্ষার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন এই সুরাতে চারবার সাবরের কথা এসেছে। প্রথমে এসেছে ইল্লাল্লাযীনা আমানু, ইমানের বিরাট একটি অংশ সাবর থেকে উচ্চারিত। কিছু কিছু আলিমের মতে সাবর হল ইমানের অর্ধেক, সুতরাং সাবরের ইঙ্গিত প্রথম এসেছে এই আয়াতে। দ্বিতীয় হল আমিলুস সালিহাত, অর্থাৎ যারা নেক আমল করে। সাবর কি নেক আমলের অন্তর্ভুক্ত নয়? মনে করে দেখুন, আমরা কিন্তু বলেছি বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল নেক আমলই আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত, সুতরাং এখানেও সাবরের শিক্ষা রয়েছে। তৃতীয় হল ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দাও। সাবর কি সাধারণভাবে হকের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই সাবর হকের অন্তর্ভুক্ত, সুতরাং এর মাধ্যমে তৃতীয়বারের মতো সাবরের উল্লেখ করা হয়েছে। আর সবশেষে সাবর শব্দটি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে জীবনের পথ চলায় ও সাফল্য অর্জনের ক্ষেত্রে গুরুত্ব ও প্রভাবের কথা বোঝানোর জন্য। আর এ কারণেই সুরার শেষে চতুর্থবারের মতো এর উল্লেখ এসেছে ওয়াতাওয়াসাউ বিসবর। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ, গুনাহ থেকে বাঁচার জন্য সাবর, সব বিপদ আপদ ও পরীক্ষায় ধৈর্য অবলম্বন করা, এসবই এর অন্তর্ভুক্ত। এর আগে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মনে রাখবেন, ক্ষুদ্র কিংবা বড় যে কোনো ব্যাপারে ধৈর্য ধারণ, এমনকি বিরক্তির সময় সবর করাও এর অন্তর্ভুক্ত। একঘেয়েমি, বিষণ্নতা, উদাসীনতা, এগুলোর মোকাবেলা করাও সবরের অন্তর্ভুক্ত। ইবাদত ও নেক আমল থেকে ফিরিয়ে রাখার জন্য শয়তান আপনার মনে একঘেয়েমি এবং উদাসীনতা সৃষ্টি করবে। সবরের মাধ্যমে শয়তানের এই কৌশলের মোকাবেলা করতে হবে। আমরা এখন যা করছি সেই ইলম চর্চার বেলাতেও সবর প্রয়োজন, এভাবে প্রতিটি ক্ষেত্রে সবর প্রয়োজন। আপনি বিশাল এক জগ পানি নিয়ে একটা চারা গাছের উপর ঢেলে দিয়ে তারপর ওভাবেই সেটাকে ফেলে রাখতে পারেন, আবার প্রতিদিন নিয়ম করে এক মগ করে পানি দিতে পারেন। কোনটা ভালো? আপনি যদি একেবারে এক জগ পানি পুরোটা ঢেলে দিয়ে তারপর আর পানি নাই দেন, তাহলে গাছটির বাঁচার কোনো সম্ভাবনাই নেই। গাছটিকে বাঁচাতে হলে অবশ্যই নিয়মিত এক দুই মগ করে পানি ঢালতে হবে। ইবাদতের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। শয়তানের একটি কৌশল হলো সে কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে মানুষকে এগিয়ে যেতে দেয়। কেউ হয়তো মাত্র ইসলাম কবুল করার পর কিংবা কোনো একটি খুতবা বা লেকচার শুনে হঠাৎ করে ঈশা থেকে ফজর পর্যন্ত কিয়ামুল লাইল করার কথা চিন্তা করতে শুরু করে। এজন্যই তাহাজ্জুদ মুমিনের অন্তরের প্রশান্তি নামক লেকচারে আমি বলেছিলাম, আপনি শুরু করুন কিন্তু ধীরস্থিরতার সাথে, ধাপে ধাপে, একসাথে বেশ কিছুটা কাজ করে তারপর সেটা বন্ধ করে ফেলে রাখার চেয়ে ধাপে ধাপে শুরু করে সেটা নিয়মিত চালিয়ে যাওয়া উত্তম। শয়তান হয়তো একদিন সারা রাত আপনাকে কিয়াম করতে দিবে, যাতে করে পরের দিন থেকে আপনার উৎসাহে ভাটা পড়ে, আর এভাবে এক রাতের ইবাদতের বিনিময়ে সে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও ওই ইবাদত করা থেকে বিরত রাখে। ইসলামে ধাপে ধাপে অগ্রসর হতে হয়, তাই ইবাদতের ক্ষেত্রে একগুয়েমি ও উদাসীনতা সৃষ্টির শয়তানি কৌশলের মোকাবেলায় আপনাকে সবর করতে হবে। একইভাবে ইলম অর্জনের ক্ষেত্রেও সবর প্রয়োজন। আপনারা দেখবেন অনেকেই অনেক আগ্রহ উদ্যমে ইলম অর্জনে এগিয়ে আসে, কিন্তু কয়েক মাসের মধ্যেই হঠাৎ করে ইসলাম, তাওহিদ ও ইলমের প্রতি তাদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়ে। তাই আপনাদের অবশ্যই সবর ধরে রাখতে হবে। কখনো এর পেছনে কিছু যৌক্তিক কারণ থাকে, আবার কখনো কখনো এটা পুরোপুরিভাবেই শয়তানের কারসাজির কারণে হয়। আমি এমন অনেককেই চিনি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাবার তীব্র আগ্রহ নিয়ে শুরু করেন। আপনারা হয়তো জানেন ওখানে ভর্তি হবার একটা মোটামুটি লম্বা প্রক্রিয়া আছে, আবেদনপত্র পাঠানো, সেটা গৃহীত হওয়া ইত্যাদিতে যেটুকু সময় চলে যায় এর মাঝে অনেকেরই ইলম অন্বেষণের স্পৃহা মলিন হয়ে যায়। তখন তারা আর মদিনায় যেতে চায় না। এ কারণেই মুসা আলাইহিসসালামকে খিজির বারবার বলছিলেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। তলিবুল ইলমগণ এক মহৎ পথের পথিক, তাই এ পথে তাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। রাতারাতি ইসলাম শেখা যায় না, এর জন্য প্রয়োজন সবর, অধ্যাবসায় ও একনিষ্ঠতা। কখনো কখনো আপনার উস্তাজ ও শিক্ষকের ব্যাপারেও আপনার সবর করতে হবে। আমি বেশ কয়েকজন শাইখের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তাদের একজনের কথা আমার মনে আছে, আমি কখনো তার মুখে মুচকি হাসি দেখেছি বলেও মনে পড়ে না। তার কাছে প্রশ্ন করার পর প্রশ্নকারীকে বকুনি খেতে হয়নি বা লজ্জিত হতে হয়নি, এমন খুব কমই হয়েছে, কিন্তু তাই বলে আমরা কিন্তু সেখান থেকে চলে আসিনি। শেখ আহমদ বাসাফ একবার শেখ নাসির আল আকিলকে প্রশ্ন করলেন, আকিদার ব্যাপারে কে সবচেয়ে বেশি জানেন? শেখ নাসির আল আকিলকে এ প্রশ্ন করার কারণ হলো তিনি আকিদার উপরই মাস্টার্স ও পিএইচডি করেছেন। আকিদার ব্যাপারে তিনি গভীর জ্ঞানের অধিকারী এবং অসংখ্য ছাত্র তার কাছ থেকে আকিদার শিক্ষা লাভ করেছে। তো শেখ নাসির আল আকিলকে প্রশ্ন করা হলো, আকিদার ব্যাপারে কে সবচেয়ে বেশি জানেন? তিনি বললেন, পৃথিবীর বুকে আমি এমন কাউকে চিনি না যিনি আকিদার ব্যাপারে শেখ আবদুল্লাহ আল গুনাইমানের চেয়ে বেশি জানেন। শেখ আবদুল্লাহ আল গুনাইমানও আকিদার উপর পিএইচডি করেছেন, এবং আমি মনে করি শেখ নাসির আল আকিলের এই কথা সম্পূর্ণ সঠিক। আমি আর আমার বাবা দুজনেই শেখ আবদুল্লাহ আল গুনাইমানের কাছে পড়েছি। শেখের কাছে বাবা অনুরোধ করেছিলেন যেন তিনি আমাকে পড়ান। তার কাছে পড়ার সময় আমার নিয়মিত তার বাসায় যাওয়া হতো। এছাড়া মদিনা ইউনিভার্সিটিতেও তিনি আমাদেরকে প্রায় পড়াতেন। সপ্তাহে তিন বা চার দিন মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে তিনি হারামেও দার্স দিতেন। আমার ভুল হতে পারে, তবে আমার যতটুকু মনে পড়ে আমি কখনো তার মুখে হাসি দেখিনি। একবার শাইখ গুনাইমানের বাসায় এক বন্ধুকে নিয়ে গিয়েছিলাম আমি। দার্সের মাঝখানে আমার সেই বন্ধু কিছু একটা জিজ্ঞেস করায় তিনি কড়াভাবে বকুনি দিয়েছিলেন। ফেরার পথে গাড়িতে আমার বন্ধু আমাকে বলছিল, তুমি আর কোনো দিন আমাকে এখানে আনবে না। শাইখ গুনাইমান খুব শক্ত মনের মানুষ ছিলেন, আর এর পেছনে তার উদ্দেশ্য ছিল সবাইকে যথাযথ শিক্ষা দেয়া, কিংবা এটাই হয়তো তার প্রকৃতি ছিল। আমি এই মহিরুহের কাছে এসেছি ইলম অর্জনের জন্য, এটাই আসল কথা, আল্লাহ তাঁকে ও আমার বাবাকে নেক আমল পূর্ণ হায়াত দিক এবং বারাকা দিক। সার কথা হলো, ইলম হাসিলের জন্য সবর দরকার। আজকের দিনে ছাত্রদের সাথে ছোট বাচ্চার মতো আচরণ না করলে হঠাৎ একদিন দেখা যায় সে অধৈর্য হয়ে উধাও হয়ে গেছে। আপনি যদি তাকে মাথায় তুলে না রাখেন তাহলে দেখা যাবে সে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কোনো এক প্রান্তে নেতিবাচক কোনো মন্তব্য করে বসতে পারে। কিন্তু এমন মনোভাব রাখা যাবে না। সবরকে আপনার দু চোখের মাঝে রাখুন। আপনি একজন তালিবুল ইলম হিসেবে যাত্রা করেছেন, কাজেই আপনাকে ধৈর্যশীল হতেই হবে। পরবর্তী পয়েন্ট, সূরা আল আসরের শেষে লেখক ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর যে মন্তব্য উল্লেখ করেছেন তার মধ্যে ইলমের জন্য আন্তরিক ও গভীর অধ্যাবসায়ী ছাত্রদের জন্য একটা বিরাট শিক্ষা রয়েছে। قال الشافعي رحمه الله تعالى لو ما انزل الله حجه على خلقه الا هذه سوره لكفتهم الشافعي رحمه الله বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার বান্দাদের জন্য এই সূরাটি ছাড়া আর কোন সূরাই নাযিল না করতেন তাহলে প্রমাণ হিসেবে এটাই সবার জন্য যথেষ্ট হতো। এই উদ্ধৃতির ব্যাপারে বেশ কিছু কথা আছে। প্রথমত, মন্তব্যটির দিকে লক্ষ্য করুন। এই বক্তব্যের মূল কথা কিন্তু এই না যে আমাদের জন্য কেবল এই একটি সূরা ছাড়া আর অন্য কিছুরই প্রয়োজন নেই। সমস্ত কুরআনকে এক পাশে রেখে দিয়ে আপনি শুধু সূরা আল আসরকে নেবেন এমন কিছু কিন্তু এখানে বলা হচ্ছে না। বরং এর অর্থ হল হিদায়াত ও মুক্তির পথে চলার অনুপ্রেরণা, সাহস ও সামগ্রিক একটি দিক নির্দেশনা দানে এই একটি সূরাই যথেষ্ট। কিছু কিছু আলিম যখন এই উদ্ধৃতি ব্যবহার করেন তখন এটা বোঝানোই তাদের উদ্দেশ্য। লক্ষ্য করুন, আমি বলছি কিছু কিছু আলিম যখন এই উদ্ধৃতি ব্যবহার করেন, কারণ আমি একে ইমাম শাফেঈর হুবহু উদ্ধৃতি মনে করি না। উসুল আস-সালাসাতে আসা এই উদ্ধৃতিটির কোনো সনদ পাওয়া যায় না। আমার শাইখদের একজন হলেন মালির বিখ্যাত মুহাদ্দিস ইমাম হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ। ফ্রেঞ্চ সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে খুব অল্প বয়সে তিনি মালি থেকে হিজরত করে মক্কা মদিনায় এসেছিলেন। এ পবিত্র ভূমিতে পা দেওয়ার পর থেকে আমৃত্যু তিনি ইলমের সাধনা করে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন আলিম। তার ছাত্রদের মধ্যে আছেন ইবনু জিব্রিন, বাকর আবু জাইদ, সালিহ আল শাইক, শাইক সালিহ আল হুসাইনি, শাইক ওমর ফাল্লাতা এবং শাইক আতিয়া সালিম। শেষের দুজন আমার শিক্ষক ছিলেন। শাইক হাম্মাদ আল আনসারী রাহমাহুল্লাহ ইন্তেকাল করেন 1997 সালের দিকে। শাইখের ব্যাপারে জানার জন্য আমার কাছে অনুরোধ এসেছে। ইনশাআল্লাহ তাআলা সুযোগ পেলে আমি তাঁর বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ, কারণ শাইক হাম্মাদের মতো আলিমরা হলেন সাহাবিদের ওই সব সত্যিকারের অনুসারীদের একজন যারা আমাদের সময় অত্যন্ত বিরল। আর তাঁর মতো মানুষদের নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি সত্যিকারের ওলামা সম্পর্কে জানবেন তখন আপনি বুঝতে পারবেন কে সত্যিকার অর্থে আলিম আর কে আলিম না। শাইখ হাম্মাদের একটি লাইব্রেরি ছিল যা ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত। এই লাইব্রেরিতেই একদিন আমি শাইখকে এই উক্তিটির ব্যাপারে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন এটি সহিহ হবার ব্যাপারে কোনো সূত্র তিনি খুঁজে পাননি। আরেকজন তালিবুল ইলমের কাছ থেকে শুনেছি শাইখ আল আলবানী রাহমাহুল্লাহ এই ব্যাপারে একই ধরনের মন্তব্য করেছেন। আমি যদি শাইখ হাম্মাদ আল আনসারির কাছ থেকে আর কোনো কিছুই না শিখতাম তবুও আজীবন তাঁর জন্য দোয়া করার জন্য এটাই যথেষ্ট হতো। আলহামদুলিল্লাহি তাআলা তিনি আমাকে আরও বহু কিছু শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন। শাইখ হাম্মাদ তার অনেক বইও এই ব্যাপারে উল্লেখ করেছেন যে অনেক খোঁজাখুঁজির পরেও তিনি এই উদ্ধৃতির কোনো সূত্র পাননি। তবে বাইহাকির মানাকিবু শাফেঈতে একই রকম আরেকটি উদ্ধৃতির সনদ পাওয়া যায়। সেই উদ্ধৃতিটি হল লাউ ফাক্কারান নাসু ফি হাযিহি সূরা লাকাফাতহুম, লোকেরা যদি কেবল এই সূরাটি হৃদয়ঙ্গম করত তবে তাই তাদের জন্য যথেষ্ট হতো। উসুল আস-সালাসাতে আসা উদ্ধৃতিটির সাথে এটার কিছু পার্থক্য আছে, তবে এই উক্তিটি ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর হবার ব্যাপারে সনদ পাওয়া যায়। শাইখ হাম্মাদ আল আনসারির মতে ইমাম শাফিঈ থেকে এটি নির্ভুল সনদে বর্ণিত হয়েছে। এই কারণে প্রথমত আমাদের এই উক্তিটি ব্যবহার করা উচিত, কারণ এর সনদ আছে। দ্বিতীয়ত, ইমাম আশ-শাফিঈ কি বুঝাতে চাচ্ছেন তা এই উক্তি থেকে আরও স্পষ্টভাবে বোঝা যায়। ইমাম ইবনু তাইমিয়া, ইবনুল কাইম, ইবনু কাসির আর শানকিতি রাহিমাহুমুল্লাহ সহ সবাই তাদের বিভিন্ন গ্রন্থে এই উক্তিটিকেই উল্লেখ করেছেন, লাউ ফাক্কারান নাসু ফি হাযিহি সূরা লাকাফাতহুম। তাহলে উসুল আস-সালাসার লেখক কেন অন্য উদ্ধৃতিটি ব্যবহার করলেন যেখানে বলা হয়েছে লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম? এটি দেবার কারণ কি? যখন মানাকিবি শাফেঈ থেকে পাওয়া উক্তিটির সনদ পাওয়া যায় এবং এটি অর্থের দিক থেকেও অনেক স্পষ্ট, এর একটি কারণ হতে পারে যে লেখক হুবহু উদ্ধৃত না করে এর অর্থ উল্লেখ করেছেন। আপনি যদি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর রচনাবলীর দিকে তাকান এবং যারা তার রচনাসমূহের উপর কর্তৃত্ব অর্জন করেছেন তাদের মন্তব্য লক্ষ্য করেন, তাহলে দেখবেন কিছু কিছু আলিম বলেছেন উদ্ধৃতি দেওয়ার সময় ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বক্তব্যের অর্থ প্রাধান্য দিয়েছেন। দীর্ঘদিন ধরে কারো বই, জার্নাল, প্রবন্ধ পড়লে তার লেখার ধাঁচ ও ধরন সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন। সুতরাং এখানে উদ্ধৃতির ক্ষেত্রে অর্থকে প্রাধান্য দেয়ায় কোনো সমস্যা নেই, তবে আমাদের উচিত সহি সনদে যে উক্তিটি এসেছে সেটা গ্রহণ করা, কারণ প্রথমত এর সনদ আছে আর দ্বিতীয়ত এর অর্থটি আরও স্পষ্ট। আলহামদুলিল্লাহ তাআলা, সূরা আল আসর নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা চারটি প্রাথমিক মূলনীতির বিষয়ে লেখকের উল্লেখিত অন্য দলিল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।